Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত এবং এর প্রভাব। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ শতরূপা বড়ুয়া। যেমনটি শুনলেন শ্রোতারা, আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের জবাবের এই আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত এবং এর প্রভাব। বিষয়টির উপর আপনারা প্রশ্ন করতে চাইলে সরাসরি এই নম্বরে ফোন করুন 2026193062, অথবা ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন। আজ আমাদের বিশেষজ্ঞ অতিথি প্যানেলে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দারিদ্র বিমোচন বিভাগের পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আরও রয়েছেন অর্থনীতি বিষয়ে বিশিষ্ট গবেষক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট বা বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগতম।
জি ধন্যবাদ আপনাকে।
যেমনটি আমরা জানি যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেওয়া বিশেষ বাণিজ্যিক সুবিধে, যাকে জিএসপি বা জেনারেলাইজ স্পেশাল প্রিভিলেজ বলা হয়, সেটি স্থগিত করেছে। 2007 সালে বাংলাদেশের কারখানাগুলোর উন্নত করার সাপেক্ষে যুক্তরাষ্ট্রের ফেডারেল শ্রমিক ইউনিয়ন AFL-CIO অর্থাৎ আমেরিকান ফেডারেশন অফ লেবার অ্যান্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনস জিএসপি সুবিধে পর্যালোচনা করার জন্য যে আবেদন করেছিল, তারপর থেকে এ ব্যাপারে কোনো লক্ষ্যযোগ্য উন্নয়ন সাধিত না হওয়ায় 6 বছর ধরে পর্যালোচনা শেষে গত সপ্তাহে এই ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব পণ্য বাণিজ্যের ক্ষেত্রে জিএসপি সুবিধে ভোগ করে আসছিল, তার মধ্যে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্প অবশ্য অন্তর্ভুক্ত নয়। তবে জিএসপি সুবিধে স্থগিত করার ব্যাপারে সর্বত্র যে দৃষ্টান্তটি আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পোশাক শিল্প কারখানায় বড় রকমের দুর্ঘটনা, বিশেষত রানা প্লাজার ধসে পড়ায় হাজার খানেকেরও বেশি লোকের প্রাণহানি এবং তার আগে তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ড। এসব কিছুই বাংলাদেশের শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা সম্পর্কে জিজ্ঞাসার সূত্রপাত করেছে। তবে পাশাপাশি একথাও সত্যি যে বাংলাদেশের শ্রমিক ও মালিক পক্ষ থেকে এবং বিশেষত সরকারের পক্ষ থেকেও কাজের পরিবেশের উন্নয়নের ব্যাপারটি চিন্তাভাবনায় আনা হয়েছে। অস্ট্রেলিয়ার একটি খবরে আজই জানা গেছে যে সেখানকার কে মাঠ অন্যান্য বিষয়ের সঙ্গে এখন থেকে বিল্ডিং সেফটি বা ভবনের টি নিরাপদ কিনা সে ব্যাপারটিও তারা যাচাই করে দেখবে বলে জানিয়েছে। এই জিএসপি সুবিধে স্থগিত করার পর এর যে প্রতিক্রিয়া অর্থনীতিতে পড়তে পারে, এমনকি অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়ছে খানিকটা, সে বিষয়ে আমরা পর্যালোচনা করব। তবে এবার শ্রোতাদের প্রশ্ন নেওয়ার পালা। শ্রোতাদের প্রতি অনুরোধ রইল আপনাদের প্রশ্ন সংক্ষেপে করবেন, আর আমাদের অতিথি প্যানেলিস্টদের কাছেও বিনীত অনুরোধ যে একই ধরনের প্রশ্নের জবাবের ক্ষেত্রে পুনরাবৃত্তি বর্জন করাই শ্রেয়। আমরা এখন প্রথম শ্রোতার কাছে যাচ্ছি, টেলিফোন করেছেন যশোর থেকে তৌহিদ। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ যশোর থেকে বলছি। দুইটা বিষয় আমি জানতে চাচ্ছি। প্রথমত, যে জিএসপি সুবিধা আমেরিকা বাংলাদেশকে স্থগিত করেছে, এই পরিস্থিতিতে আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি এটা নিয়ে নানা বিতর্ক। আপনি কি মনে করেন না যে এই মুহূর্তে এই বিতর্কের চেয়ে যে ইস্যুতে বা যে কারণে আমাদের জিএসপি সুবিধাটা স্থগিত করেছে, সেই কারণগুলো সমাধান করাটাই বাংলাদেশের কাছে বড় চ্যালেঞ্জ হওয়া উচিত কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জিএসপি সুবিধা স্থগিত করেছে পোশাক শিল্পের ইস্যুকে কেন্দ্র করে, কিন্তু আমরা জানি যে জিএসপি সুবিধা পোশাক শিল্প আওতার বাইরে। বরং আমরা যেটা দেখছি যে জিএসপি সুবিধার আওতায় যে 5,000 পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশ, তার মধ্যে অন্যতম হচ্ছে সিরামিক পণ্য। তো সিরামিক পণ্যের যে কারখানাগুলো আমরা পত্রপত্রিকায় দেখছি, বাংলাদেশের সিরামিক পণ্যের পরিবেশ, কর্ম পরিবেশ দেখে আমেরিকান ব্যবসায়ীরা, আমেরিকার প্রতিনিধিরা প্রশংসা করে গিয়েছেন। তো এই পরিস্থিতিতে পাশাপাশি আমরা যদি বলি পাকিস্তানের কথা, সেখানেও জিএসপি সুবিধা স্থগিত করা বা বন্ধ করা হয়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করাটা আসলে কি বাংলাদেশের প্রতি সুবিচার করা হলো কিনা? ধন্যবাদ।
ডক্টর সেলিম জাহান,
দুটো প্রশ্নই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রথম প্রশ্নের জবাবে বলাও যেতে পারে যে দুটি কথা মনে রাখা দরকার। একটি হচ্ছে যে যে বাণিজ্যিক অগ্রাধিকার যে সুবিধা সেটা কিন্তু স্থগিত করা হয়েছে, এটা সম্পূর্ণ বাতিল করা হয়নি। সুতরাং যখন এটা স্থগিত করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে এই ব্যাপারে আলাপ আলোচনার সুযোগ আছে এবং পরবর্তীতে এই পুরো ব্যাপারটি পুনর্বিবেচিত হয়ে আবার হয়তো এই সুবিধাটা দেয়া যেতে পারে। দ্বিতীয়ত আমি মনে করি যে যে ব্যবস্থাটি যুক্তরাষ্ট্র সরকার নিয়েছে এই পরিপ্রেক্ষিতে সেটি কিন্তু ঠিক শর্তমূলক ব্যবস্থা নয়, এটা একটি শাস্তিমূলক ব্যবস্থা। এই অর্থে যে এখানে বলা হয়নি যে শর্ত পূরণ করলে পরে তিন মাস ছ মাস পরে এটি আবার পুনর্বিবেচিত করে এটাকে আবার আবার এটাকে বহাল করা হবে সেই ব্যাপারে বলা হয়নি। সেই জন্য বিভিন্ন মহল থেকে এটাকে একটা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে, ঠিক শর্তমূলক ব্যবস্থা হিসেবে দেখা হয়নি। তবে শেষ কথাটি হচ্ছে যে এটার যে সমস্ত বিষয়গুলো এখানে উপস্থাপিত হয়েছে সেগুলোকে যদি উন্নত করা যায়, সেগুলোকে যদি ঠিকমতো বহাল করা যায় তাহলে পরে এটি আবার বহাল হতে পারে। আর দ্বিতীয় প্রশ্নের প্রথম প্রশ্নের শেষ কথাটি হচ্ছে যে নিশ্চিতভাবে এটা সম্পর্কে তর্ক বিতর্ক না করে এই ব্যবস্থাটি কি করে বহাল করা যেতে পারে, কোন কোন শর্ত মেনে নিলে পরে এটি বহাল করা যেতে পারে সে সম্পর্কে আলাপ আলোচনা করা দরকার। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও মনে রাখা দরকার যে এই সমস্ত শর্ত বহাল করতে হলে প্রয়োজনীয় সাহায্য বিদেশ থেকে পেতে হবে। আর দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পোশাক শিল্প এই অগ্রাধিমূলক বাণিজ্যিক ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু পোশাক শিল্প এই অগ্রাধিকারমূলক বাণিজ্যিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আগামী 8ই জুলাই জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের উচ্চ পদস্থ প্রতিনিধিদের মধ্যে আলাপ আলোচনা হবে। এবং ইউরোপীয় ইউনিয়ন বারবারই বলছে যে এই ব্যবস্থাকে তারা বাতিল করতে চাচ্ছে না, বরং শ্রম আইন, শ্রমিকের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলোতে বাংলাদেশকে কিভাবে সাহায্য করা যেতে পারে যাতে বাংলাদেশ সে সমস্ত শর্তগুলো মানতে পারে সে ব্যাপারে একটি আলোচনা হতে পারে। আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র যদি এই জাতীয় পদক্ষেপ নিত তাহলে পরে হয়তো অনেক তর্ক বিতর্কেরই অবসান ঘটতে যেত।
ডক্টর নাজনীন আহমেদ।
জি, আমি ডক্টর সেলিম জাহান যা বলেছেন সেটার থেকে শুধু কিছু দুটো তিনটে জিনিস যোগ করতে চাই। প্রথম প্রশ্নের ব্যাপারে আমার মতামত হচ্ছে যে জিএসপি সুবিধা আজকে বাতিল হোক বা না হোক, যে অবস্থাগুলো বা যে কারণগুলোর কারণে এই জিএসপি স্থগিত করা হয়েছে সেই কারণগুলো কি আমরা চাই? আজকে যদি যুক্তরাষ্ট্র বলেও দেয় যে হ্যাঁ আমরা জিএসপি সুবিধা আবারও চালু করলাম, তারপরও কিন্তু এই অবস্থাগুলো আমরা চাই না। কাজেই এনিহাও আমাদেরকে এই শ্রমিকের অধিকার, ফ্যাক্টরির অবস্থার উন্নয়ন সেই জায়গায় পদক্ষেপ নিতে হবে। এবং আসলে এখন একটা রাইট টাইম যখন আমরা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য ডেভেলপড কান্ট্রি বা আমাদের বাণিজ্য সম্পর্ক যাদের সাথে আছে সেই বায়ারদের কাছে আমরা এখন সাহায্য চাইতে পারি যে কি করে এই ফ্যাক্টরি অবস্থা তথা ওভারঅল আমাদের যে লেবার কন্ডিশন সেটা ভালো করার জন্য, ফ্যাক্টরি নিরাপত্তার জন্য কি করে তারাও হেল্প করতে এগিয়ে আসতে পারেন। দিস ইজ এ ভেরি মানে একদম এক রাইট টাইম যে আমরা এই নেগোসিয়েশনে যাই। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নকর্তা যেটা বলেছেন যে এই জিএসপি স্থগিত করে সিরামিক শিল্প যেটার পরিবেশ ভালো সেটার প্রতি বৈরী আচরণ করা হলো কিনা, আসলে জিএসপি সুবিধাটা যেটা দেয়া হয় সেটা শিল্পকে কেন্দ্র না করে ওভারঅল কিছু শর্ত থাকে যেগুলোর আলোকে এই সুবিধাগুলো অব্যাহত থাকবে। এবং সেক্ষেত্রে সার্বিকভাবে যে শ্রমিকদের পরিবেশ, সার্বিকভাবে যে ফ্যাক্টরি পরিবেশ সেগুলোই তারা বিবেচনায় এনেছেন এবং যে কারণে সিরামিকের পরিবেশ ভালো থাকলেও হয়তো ওই শর্তের মধ্যে পড়ে গেছে। এবং সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু প্যারালাল আরেকটি ইস্যু ইন্টারন্যাশনাল ফোরামে আছে, সেটা হচ্ছে ডিউটি ফ্রি কোটা ফ্রি এন্ট্রি আমাদের পোশাক শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে। এবং যখন এই ডিউটি ফ্রি কোটা ফ্রি এন্ট্রি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে নেগোসিয়েট করছি যুক্তরাষ্ট্রের সাথে, তখন এই জিএসপি সুবিধা বাতিলের দ্বারা যদিও পোশাক শিল্প সরাসরি আঘাতপ্রাপ্ত এখন না হলেও, যেহেতু টেবিলের ওপরে ওই নেগোসিয়েশনটা আছে ডিউটি ফ্রি কোটা ফ্রি এন্ট্রি অফ আওয়ার রেডিমেড গার্মেন্ট, সেইটা ডেফিনেটলি একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে তানজিম। হ্যালো,
ঢাকা থেকে তানজিম বলছি। আমি প্রথমেই বলতে চাই, জিএসপি সুবিধা পাওয়া পণ্যের তালিকায় তৈরি পোশাক না থাকায় আপাতত আর্থিক কোনো ক্ষতির মুখে পড়ছে না বাংলাদেশ। তবে শ্রমমান নিয়ে ভাবমূর্তির সংকটে ফলে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ ব্যাহত হতে পারে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায়। বলে রাখা উচিত, জিএসপি সুবিধা পাওয়া শিল্পের মধ্যে সিরামিক অন্যতম, কিন্তু বাংলাদেশের সিরামিকের কারখানাগুলোতে কর্ম পরিবেশ যথেষ্ট ভালো, ফলে শ্রমমান নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা সামগ্রিক অর্থে প্রযোজ্য নয়। একটি বিষয় অবশ্যই বলা যেতে পারে যে শ্রমিকের স্বার্থ সুরক্ষা ও কর্ম পরিবেশের নিরাপত্তা জনিত শর্ত, পোশাক কারখানার ভয়াবহ দুর্ঘটনা, অবনতিশীল শ্রম পরিস্থিতি ও শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ড অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরো একটি বিষয় বলা যেতে পারে, যুক্তরাষ্ট্রের এমন একটি বড় সিদ্ধান্ত তার প্রতিবেশী দেশ যেখানে আমরা অনেকদিন থেকেই জিএসপি সুবিধা পেয়ে আসছি পোশাক শিল্পে, কানাডা, সেখানে তারা প্রভাবিত হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওবামা প্রশাসনের চাহিদা অনুযায়ী তৈরি পোশাক কারখানা কর্ম পরিবেশ উন্নয়নে বাংলাদেশ আগামী দুই মাসে কি কি পদক্ষেপ নিতে পারে? সরকারি এবং কর্ম পরিবেশের ক্ষেত্রে কারখানা মালিকরা কি কি পদক্ষেপ নিতে পারে?
ধন্যবাদ তানজিম। আসলে সিরামিক ইন্ডাস্ট্রির ব্যাপারটা খানিকটা ডক্টর নাজনীন আহমেদ বলেছেন, সে প্রসঙ্গে হয়তো ডক্টর সেলিম জাহান এখন আলোকপাত করবেন, কিন্তু তার পাশাপাশি সুনির্দিষ্ট যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে সুনির্দিষ্টভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। ডক্টর সেলিম জাহান,
প্রথমেই যে কথাটি বলে নেওয়া দরকার সেটি হচ্ছে যে যখন বাইরে থেকে একটা চাপ আসবে তখন আমাদেরকে সংস্কার করতে হবে, এই মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের শ্রম আইনের পরিবর্তন প্রয়োজন, বাংলাদেশের শ্রমিকের নিরাপত্তার প্রয়োজন, বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা অর্থ বিনিয়োগ করছেন, তারা এই শ্রম আইন এবং শ্রমিকের অধিকারকে যদি সুচিন্তিতভাবে না দেখেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটি হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে অগ্রাধিকারমূলক ব্যবস্থা সেটাকে খাতোয়ারি দেখলে চলবে না, এটা একটি বৃহত্তর প্রেক্ষিত থেকে দেখা প্রয়োজন এবং সেই বৃহত্তর প্রেক্ষিত থেকেই আমাদের মনে হয় যে দেখতে হবে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। একটি হচ্ছে যে শ্রম আইনের কথা অনেকেই বলছেন যে সেখানে নানান রকমের ফাঁক রয়ে গেছে, সেখানে নানান রকম গলদ আছে, সেই শ্রম আইনকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা প্রয়োজন। দ্বিতীয়ত, আইন শুধুমাত্র খাতায় কলমে থাকলে হবে না, তাকে কিভাবে আমরা বাস্তবায়ন করব সেটা দেখার একটা প্রয়োজন আছে, এবং এই আইন বাস্তবায়িত হচ্ছে কিনা, সেটাকে ঠিকভাবে বাস্তবায়িত করা যাচ্ছে কিনা সেটা আমার মনে হয় বারবার নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আমাদেরকে নিয়ে আসতে হবে। তৃতীয়ত, যে সমস্ত প্রস্তুতকারক বিভিন্ন শিল্পে নিয়োজিত আছেন তারা বিভিন্ন ফাঁকের মাধ্যমে এই শ্রম আইনকে বারবার পাশ কাটিয়ে যাচ্ছেন, এবং যেখানে তারা অপরাধী তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে। চতুর্থত, যে যতভাবে আমরা বলছি যে শ্রম আইন বা শ্রমিকের নিরাপত্তা বা যে জাতীয় শর্ত বাইরে থেকে আরোপ করা যাচ্ছে সেটা সবসময় বাংলাদেশের মতো দেশে সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো করতে পারবে এটা আশা করা যায় না, সেই জন্য যদি বাইরে থেকে সাহায্যের প্রয়োজন হয়, প্রায়োগিক সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেই সাহায্য দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে এগিয়ে আসতে হবে। এবং সেখানে আমি মনে করি যে যে সমস্ত দেশ বাংলাদেশ থেকে বিভিন্ন জিনিস আমদানি করে তাদেরও একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব পালন করতে হবে। এবং শেষত, আমি মনে করি যে যে সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, বিশেষত আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য জাতিসংঘের মধ্যে যে সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। শেষত, যে বাংলাদেশের যে সুশীল সমাজ আছে তারাও এই ব্যাপারে যদি দৃষ্টি রাখেন এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি শ্রম আইন, শ্রমিকের নিরাপত্তা এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন শর্তের যেগুলো বলা হয়েছে সেগুলোকে বহাল করার ব্যাপারে যদি এগিয়ে আসেন তাহলে পরে শুধুমাত্র দাতা দেশগুলো বা আমাদের বহির্বিশ্বে যে সমস্ত দেশ আছে তাদের যে চাপ তার কাছেই আমরা নজর স্বীকার করবো সেটা নয়, বরং মানব উন্নয়নের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হবে।
হ্যাঁ নিশ্চয়ই, ডক্টর নাজনীন আহমেদ।
জি, আমি ডক্টর সেলিম জাহানের সাথে উনি শ্রম আইনের কার্যকারিতা সম্পর্কে যে পয়েন্টগুলো বলেছেন সেগুলোকে সমর্থন করে ওনার শেষ যে পয়েন্টটা যে রাজনীতির ঊর্ধ্বে উঠে যে এগিয়ে আসা, সেক্ষেত্রে একটা বলবো যে আমরা যেখানে শ্রম আইনের সংস্কারের কথা বলছি সেখানে ইতোমধ্যে আমরা শুনতে পেয়েছি, এটা সত্যতা কতখানি জানি না, কিন্তু বিভিন্ন ফোরামে আলোচিত হচ্ছে যে শ্রম আইনের যে সংস্কার প্রস্তাব করা হয়েছে সেটাতে নাকি একটি ভালো বিষয় ছিল আমাদের শ্রম আইনে, যে ফ্যাক্টরি যে ফ্যাক্টরির যে প্রফিট হয় সেটার 5% 5% শ্রমিকের কল্যাণে ব্যয় করতে হবে, এই নতুন শ্রম আইনে সেটি নাকি তুলে দেওয়া হচ্ছে, সেটি যদি উঠে যায় এটি কোন রাজনৈতিক বিবেচনায় কিভাবে এই ধরনের শর্ত ঢোকে সেটি আমাদের দেখতে হবে। এবং এটি যদি সত্য হয় সেক্ষেত্রে তো আমরা আরো ভালো করার থেকে কিছু শর্ত খারাপের দিকে চলে যাচ্ছি। আমাদের বরং এটি একটি সুনির্দিষ্ট নীতিমালা এবং তার মনিটরিং হওয়া দরকার যে ফ্যাক্টরিগুলো তাদের প্রফিটের কত অংশ শ্রমিকের কল্যাণে ব্যয় করছে, এবং সেই ক্ষেত্রে বায়ারের সাথে একটা ভালো নেগোসিয়েশন হতে পারে। দরকার হয় বায়ারকে বলা যেতে পারে যে তুমি আমাকে যে প্রাইস দিচ্ছ তার থেকে সামান্য কিছু বেশি দাও, যে অংশটি শ্রমিকের কল্যাণে ব্যয় করা হবে, এবং এটার মনিটরিং হিসেবে ওই পোশাকের অথবা সেই পণ্যের যে লেবেলটা থাকে সেখানে লিখে দেওয়া যেতে পারে যে এই পণ্যের এত অংশ, এত টাকা যদি তুমি এত সেন্ট বেশি দামে কেনো সেই সেন্টটি বাংলাদেশের শ্রমিকের কল্যাণে ব্যয় হচ্ছে। এইরকম একটা পদক্ষেপ নিলে আমি মনে করি যে বায়ারদের যে রোলের কথা আমরা বলছি তাদের পার্টিসিপেশন সেটাও নিশ্চিত হবে, এবং আমাদের যারা কারখানার মালিক তাদের যে আন্তরিকতা সেটা প্রতিফলিত হবে। কারণ আমরা অনেক কিছু আছে যে শ্রম আইন সেটা হয়তো দীর্ঘদিনের ব্যাপার বা সেটার চেঞ্জ করা প্লাস সেটার মনিটরিং এবং সেটার ইমপ্লিমেন্টেশন, কিন্তু কিছু বিষয় শ্রমিকের কিছু দাবি আছে সেটা পূরণ করা খুব সাধারণ ব্যাপার। যেমন শ্রমিক কি চায় তার বেতনটা প্রতি মাসে যেন সে নিয়মিত পায়, নির্দিষ্ট ডেটে পায়, এটা তো মালিকরা ইমিডিয়েটলি করতে পারেন। শ্রমিক চায় তার বোনাসটা, তার ওভারটাইমের যে বেনিফিট সেটার ক্যালকুলেশনটা যেন ঠিক মতো হয়, পেমেন্ট যেন ঠিক মতো হয়। শ্রমিক চায় তার বছরে যে ছুটিগুলো পাওনা আছে বিশেষ করে ঈদ সহ বিভিন্ন ফেস্টিভ্যালে সেই ছুটিগুলো যেন সে ঠিক টাইমে পায়। শ্রমিক চায় তাকে তার সাথে যেন ভালো ব্যবহার করা হয়। বাংলাদেশে কিন্তু সব ফ্যাক্টরি খারাপ না, আমি নিজে পোশাক শিল্পে কাজ করতে গিয়ে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি দেখেছি যেগুলো শ্রমিকরা এমনও বলেন যে আমরা মালিকের জন্য জীবন দিয়ে দিব। কেন? কারণ মালিক আমার নিয়মিত বেতন দেয়, মালিক আমার বকেয়া রাখে না, মালিক আমার সাথে ভালো ব্যবহার করে। এই জিনিসগুলো করতে আমাদের সমস্যা কোথায়? আমি মনে করি আমাদের গার্মেন্টস মালিকদেরকে এখন ইমিডিয়েটলি এই পন্থা এগিয়ে আসতে হয়, এবং তাদের গরজে তাদের মধ্যে যে খারাপ ফ্যাক্টরিগুলো আছে বিজিএমইএ বিকেএমইএ সহ আমাদের শিল্পের যে অ্যাসোসিয়েশনগুলো আছে তারা খুব স্ট্রিক্ট হতে হবে এগেইনস্ট এই ধরনের খারাপ ফ্যাক্টরি। তাহলে কিন্তু নিজেরাই তাদের ভাবমূর্তি অনেক ভালো হবে এবং ভালো ফ্যাক্টরিগুলো সামনে এগিয়ে আসবে। ভালো ফ্যাক্টরিগুলো যদি শ্রমিকের অধিকার সংরক্ষণ করে লাভ করতে পারে তাহলে খারাপ ফ্যাক্টরিগুলো কেন পারবে না?
নিশ্চয়ই। শ্রোতাদের এই পর্যায়ে জানিয়ে রাখি যে আমাদের আজকের এই হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে জিএসপি সুবিধা স্থগিত এবং এর প্রভাব। আপনারা এ বিষয়ে ফোন করলে এই নাম্বারে ফোন করুন 2026193062। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, তিনি এই ওয়াশিংটন সংলগ্ন ম্যারিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন। হ্যালো।
হ্যালো, জার্মানটাউন ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান বলছি। তৃতীয় বিশ্বের শ্রমিকের অধিকার আর শ্রম পরিবেশ যে নিম্নমানের এটা তো নতুন কিছু নয়। তৃতীয় বিশ্বের এই নিম্নমানই প্রতি বছর উন্নত বিশ্বকে নতুন নতুন বিলিয়নিয়ার উপহার দেয়। সুতরাং নিম্নমানের শ্রমের অজুহাতে জিএসপি বাতিলের ঘোষণা একটা অজুহাত মাত্র। আসল কথা হলো AFL-CIO এর কাছে ওবামা প্রশাসনের নতি স্বীকার আর রানা প্লাজার দুর্ঘটনার পর বাংলাদেশ সরকারের পাবলিক রিলেশনস ডিজাস্টার। যদিও জিএসপি প্রত্যাহার বাংলাদেশের রাজধানীকে সামান্যই প্রভাবিত করবে, তবুও আপনারা কি মনে করেন না যে এতে বাংলাদেশের শ্রমিকদের জন্য শাপে পর হবে? ধন্যবাদ।
মারুফ রহমানের এই প্রশ্নের দুটি অংশ ছিল। একটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার কি AFL-CIO কে তুষ্ট করার জন্য এরকম একটা পদক্ষেপ নিয়েছে কিনা। ডক্টর সেলিম জাহান,
এটা কাউকে তুষ্ট করার জন্য, কাউকে খুশি করার জন্য নিয়েছে কিনা সেই বিতর্কে আমি যেতেই চাচ্ছি না। আমার কথা হচ্ছে যে এটা কারো চাপের মুখে কেন এটা করতে হবে? আমরা প্রত্যেকেই জানি যে শ্রম আইন দুর্বল শুধু সেটাই নয়, যেটা এর আগেও বলা হয়েছে যে শ্রমিক যেই পরিবেশে কাজ করেন, শ্রমিককে যে মজুরি দেওয়া হয়, আমরা এটা জানি যে গত কয়েক বছর ধরে শ্রমিকের মজুরি 5,000 থেকে সামান্য বাড়ার যে প্রস্তাব করা হয়েছিল তাতে মালিকেরা বলেছিলেন যে তাতে নাকি বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে। শ্রমিকের প্রতি যে ব্যবহার করা হয়, শ্রমিকের যে সমস্ত অধিকার আছে, ছুটির অধিকার বা অন্যান্য যে সমস্ত ব্যাপার আছে, সেই সমস্ত বিষয়গুলো একটি মানবাধিকারের বিষয়। এটা শুধু শ্রমিকের অধিকার নয়, এটা একটা মানবাধিকারের বিষয়, এবং এই মানবাধিকারের কিছু কিছু দিক আছে যেগুলোকে মেনে নিতে কোনো রকমের অর্থের প্রয়োজন হবে না, কিছু কিছু দিক আছে যেখানে সহায়তার প্রয়োজন হবে। এখন প্রশ্ন হয়েছে যে কাউকে তুষ্ট করার জন্য এটা করা হয়েছে কিনা, কোনো একটা বিশিষ্ট গোষ্ঠীর চাপের মুখে এটা করা হয়েছে কিনা, সেটি আমার কাছে বড় প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে মানবাধিকারের জন্য, শ্রমিকের অধিকারের জন্য, মানব উন্নয়নের জন্য এই বিষয়গুলো অনপেক্ষভাবে নিশ্চিতভাবে বাংলাদেশে করতে হবে।
ডক্টর নাজনীন আহমেদের কাছে যাচ্ছি আমি দ্বিতীয় অংশটার জন্যে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এতে বাংলাদেশের শ্রমিকরা উপকৃত হতে পারে। মারুফ রহমানের প্রশ্ন সেটা ছিল যে শেষ পর্যন্ত এটা বাংলাদেশের শ্রমিকদের জন্য শাপে বর হলো কি?
আসলে এটা বাংলাদেশের শ্রমিকদের জন্য ওই অর্থে সাপে বরই হলো, কারণ তাদের বিষয়টা আরো অ্যাটেনশনে এসেছে টেবিলে। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এটার জন্য আমাদেরকে, মানে যেটা অনায়াসে হওয়ার কথা ছিল, যেটা আমাদের নিজেদেরই করার কথা ছিল, সেটা চাপে পড়ে করার ফলে যেটা হচ্ছে যে এটা আমরা কিছুটা অন্যের কাছে, আমাদের যে ইমেজ যেটা ব্যাপার সেখানে একটু সংকটে পড়ছি। কিন্তু আমি মনে করি যে আমাদের প্রশ্নকর্তার মতোই যে হ্যাঁ, এটা আমাদের শ্রমিকদের জন্য সাপে বর হলো। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন যে, সেটার ক্ষেত্রেও কিন্তু এই শর্ত যদি প্রযোজ্য, এই শর্ত যেহেতু প্রযোজ্য, আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোনের শ্রমিকরা কিন্তু বাইরের শ্রমিকদের থেকে বেশ ভালো অবস্থায় ছিলেন। ওয়্যারএজ AFL-CIO দীর্ঘদিন ধরেই বলছিল যে এক্সপোর্ট প্রসেসিং জোনে শ্রমিকদের যে ইউনিয়ন করার অধিকার সেটা নাই। কিন্তু এক্সপোর্ট প্রসেসিং জোনে কিন্তু বহু আগে থেকে, যেটা বাইরের ফ্যাক্টরিতে নাই, বেশ কয়েক বছর আগে থেকে কিন্তু সেখানে ফ্যাক্টরি স্পেসিফিক শ্রমিক ইউনিয়ন আছে। কাজেই সেই জায়গাগুলো কেন হাইলাইটেড হয়নি, এটা কিছুটা প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে AFL-CIO যেটা দিয়ে শুরু করেছিল 2004-এর আগে কিন্তু আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোনে ইউনিয়ন করার কোনো আইনই ছিল না। 2004-এর আইনের পরে সেখানে ফ্যাক্টরি স্পেসিফিক ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, নির্বাচিত ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন হয়েছে এবং খুব ভালো কিছু কাউন্সিলর সেখানে কাজ করছেন এবং শ্রমিকের, শ্রমের বা ফ্যাক্টরি পরিবেশ যথেষ্ট ভালো। সেই জিনিসগুলোকে কেন তারা হাইলাইট করেন নাই, না করে সরাসরি GSP স্থগিতে চলে গেলেন, শ্রমিকের জন্য সাপে বর হলো, কিন্তু পুরো প্রক্রিয়াটা যেভাবে হয়েছে তাতে এর ভেতরে যে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে বা সেইটাকে খুব একটা সেটাকে, মানে সেই সন্দেহটা বাইরে রাখা যায় না। এখন এই ক্ষেত্রে এটা শ্রমিকের জন্য সাপে বর হয়েছে বা আমাদের এটা নিজেদেরই করা উচিত ছিল, কিন্তু এরকম বিষয়গুলো যদি চলতে থাকে তাহলে আজকে হয়তো শ্রমিকের অধিকার নিয়ে প্রশ্ন করে এটা করা হয়েছে, কালকে অন্য কোনো বিষয় নিয়ে আমাদেরকে এই ধরনের বৈরী প্রতিযোগিতার মুখে পরে পড়তে হবে কিনা সেই ব্যাপারে আমি মনে করি আমাদের একটু সচেতনও থাকা দরকার।
জি, পরবর্তী প্রশ্ন করেছেন ঢাকা থেকে আলমগীর স্বপন। হ্যালো,
আমি আলমগীর স্বপন ঢাকা থেকে বলছিলাম। বাংলাদেশের গার্মেন্টস শিল্প যখন তাজরিন গার্মেন্টস এবং রানা প্লাজার ধসের পর খুব সংকটে, এবং এর থেকে বের হওয়ার জন্য আমাদের গার্মেন্টস মালিকরা সরকার চেষ্টা করছে, তারা শ্রম আইন সংশোধন করছে, সেই জায়গায় ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের সাথে এই চেষ্টাকে আরো এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে। তো সেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের GSP স্থগিত করা কতটা আসলে যৌক্তিক হয়েছে?
আচ্ছা, আলমগীর স্বপনের এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্যানেলের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সুন্দর বোঝাপড়া বা সম্পর্ক, যেটাকে বলা যায় যে ব্যাপকভাবে একটা অংশীদারিত্ব রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন বৈশ্বিক শান্তি, সন্ত্রাসবাদ দমন এবং অন্যান্য বিষয়েও একটা সুন্দর বোঝাপড়া আছে। পাশাপাশি বাংলাদেশ এই রানা প্লাজার ধসের পরে 2006 সালে যে শ্রম আইনটা ছিল সেই আইনের বেশ কিছু সংশোধনী এনে সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ একটা চুক্তি করেছে এবং যেটি এখন মন্ত্রিসভা কমিটি যেটি নিয়ে গঠিত হয়েছে। এই রানা প্লাজা ধসের পরে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার কারখানার নিরাপত্তার উন্নীতকরণ, শ্রমিকদের সুরক্ষার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেগুলোকে কিন্তু বেশ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে তারা নিচ্ছেন বা চেষ্টা করছেন। তো এই রকম একটি মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে GSP স্থগিত করাটা বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষার নামে শ্রমিকদেরকে কি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ওবামা প্রশাসন ঠেলে দিলেন না? আর এই ঠেলে দেওয়ার মধ্যে দিয়ে তিনি আসলে আমাদেরকে কি সিগন্যাল দিলেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে কোন কোন মহল মনে করছেন যে কোন কোন গোষ্ঠী বা ব্যক্তি মার্কিন সরকারের উপর চাপ প্রয়োগ করে এই জিএসপি সুবিধা বাতিল করবার বা স্থগিত করবার জন্য ভূমিকা রেখেছে, যদি তাই হয় তাহলে ওই ব্যক্তিরা কি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের নামে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলেন, নাকি তারা নিজের ব্যক্তি স্বার্থকে বড় করে দেখলেন? ধন্যবাদ সকলকে।
আচ্ছা, এর পাশাপাশি আরো একজন অপেক্ষা করছেন টেলিফোনে, দিনাজপুর থেকে মজিবুর রহমান। হ্যালো মজিবুর রহমান সাহেব।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি দিনাজপুর থেকে মজিবুর রহমান বলছি।
বলুন।
হ্যাঁ, দিনাজপুর থেকে আমি মজিবুর বলতেছি।
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আপনি আপনার প্রশ্নটা করুন। জি,
আমি একজন অশিক্ষিত লোক, বুঝছেন? আমার প্রশ্ন হলো যে এই যে জিএসপি সুবিধা যে বন্ধ করে দিল আমেরিকা, তাতে বাংলাদেশ শ্রমিকের ক্ষতি হবে না লাভ হবে, আমি এটুকু জানতে চাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, জি ঠিক আছে, আপনার ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরের জন্যই আমি প্রথমে যাচ্ছি ডক্টর সেলিম জাহানের কাছে, যে জিএসপি সুবিধে বন্ধ করার কারণে শ্রমিকদের ক্ষতি হবে না লাভ হবে?
এই প্রসঙ্গে দুটো দিক বিবেচনা করার আছে। একটি দিক এর আগেও বলা হয়েছে যে শ্রমিক আইন হয়তো আরো সুরক্ষিত হবে, কারখানার নিরাপত্তা সুরক্ষিত হবে এবং শ্রমিকের যে স্বার্থ সেই ব্যাপারটি উঠে এসেছে এই কারণে, তো সেই দিক থেকে চিন্তা করলে মনে হতে পারে যে শ্রমিকের লাভ হবে। আর অন্যদিকে হচ্ছে যে এই ব্যবস্থা নেওয়ার ফলে বাংলাদেশের শ্রমিকদের শ্রম আইন এবং বাংলাদেশের কারখানার পরিবেশ, বাংলাদেশের বাণিজ্যের পরিবেশ এই সম্পর্কে প্রশ্ন উঠতে পারে এবং তার ফলে হয়তো বিনিয়োগ, বিশেষত বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে এবং সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে কর্মনিয়োজন বা অন্যান্য ক্ষেত্রে তার বিরূপ প্রভাব পড়বে। সুতরাং এই দুটো মিলে শেষ পর্যন্ত নিট প্রভাব কতখানি হবে সেটা হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। সুতরাং লাভ হবে কি ক্ষতি হবে চূড়ান্ত বিচারে আমার মনে হয় সেই প্রসঙ্গে এখনো শেষ কথা বলার সময় আসেনি। দ্বিতীয় একটি কথা বলে নিতে চাই খুব সংক্ষেপে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং বিশেষত ওবামা প্রশাসন এই প্রক্রিয়াটি যেভাবে করেছেন সেটা নিতান্তভাবে একতরফা। যদি আমরা ইউরোপীয় ইউনিয়ন এই ব্যাপারটিকে যেভাবে দেখছেন তার সাথে তুলনা করি তাহলে এখানে অনেকগুলো পদক্ষেপই নেওয়া যেতে পারত, বাংলাদেশকে সতর্ক করে দেওয়া যেতে পারত, বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনায় বসা যেতে পারত, বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কি করে এই বিষয়গুলোকে জোরদার করা যেতে পারে, কি করে যে সমস্ত বিষয় যুক্তরাষ্ট্রের নানান রকমের অসন্তোষ আছে সেগুলোকে দূর করা যেতে পারে সেই সম্পর্কে আলাপ করা যেতে পারত, বাংলাদেশকে এই ব্যাপারে প্রয়োজনীয় সাহায্যের কথাও বলা যেতে পারত। এবং শেষ কথা হচ্ছে যে বর্তমান সময়ে এবং প্রাসঙ্গিক বিষয়ে বাংলাদেশ যে সমস্ত সংস্কার করেছে, যেভাবে ইতিবাচক ভূমিকা নিচ্ছে, সেগুলোকে আমার মনে হয় সম্পূর্ণভাবেই উপেক্ষা করা হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবেই আমার মনে হয় হতাশাব্যঞ্জক।
ডক্টর সেলিম জাহান, আলাপ আলোচনা ঠিক না হলেও এক ধরনের শুনানি হয়েছে কংগ্রেসে এবং এই ব্যাপারে গঠিত কমিশনের কাছে বাংলাদেশের প্রতিনিধি দল শুনানি সম্মুখীন হয়েছেন, তারা তাদের ব্যবস্থা নেওয়ার কথাটা জানিয়েছিলেন। তবে আপনার কথাটিও হয়তো ঠিক যে এই এই শুনানিকে কিংবা বাংলাদেশের তরফ থেকে তুলে ধরা যুক্তিগুলোকে তেমনভাবে আমলে হয়তো নেওয়া হয়নি। ডক্টর নাজনীন আহমেদ, আপনি এই যে একজন প্রশ্ন করেছিলেন যে শ্রমিকরা লাভবান হচ্ছেন নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর ফলে আপনার দৃষ্টিভঙ্গি কি?
খুব আমরা এটা আগেও আলোচনা করেছি, আমরা মোটা দাগে যদি দেখি তাহলে শ্রমিকদের লাভবানই হবার কথা এবং বাংলাদেশ যেখানে মধ্য আয়ের দেশে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে সেখানে কিন্তু আমাদেরকে এমনিতেই এই সার্বিকভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সেটা সার্বিক বিচারে ফ্যাক্টরিটা কর্ম পরিবেশের মান উন্নয়ন সেদিকে আমাদের যেতেই হতো। তো সেই ক্ষেত্রে এই অবস্থার প্রেক্ষিতে এই বিশ্ব শ্রমিকদের অধিকারের বিষয়টি অধিক মনোযোগ পাওয়ায় শ্রমিকদের অবস্থা ভালো হওয়ারই কথা, কিন্তু যে প্রক্রিয়া অর্থাৎ এই যে জিএসপি স্থগিত করার মাধ্যমে যে আমরা উন্নয়ন করছি, মনে হচ্ছে যেন এই স্থগিত করার কারণে আমরা এই উন্নয়নের দিকে বা শ্রমিকদের অবস্থার উন্নয়নের দিকে যাব, এই ইমেজটা আসলে আমাদের জন্য ঠিক হলো না, কারণ আমরা এমনিতেই এইরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ যাচ্ছে কম্পিটিশনে ন্যাচারালি টিকে থাকার জন্য। কাজে ওই দিক থেকে শ্রমিকদের অবস্থান উন্নয়ন হলেও এই প্রক্রিয়াটি আসলে খুব সম্মানজনক হলো না, যেটা আন্তর্জাতিকভাবে প্রতীয়মান হচ্ছে। দ্বিতীয় হলো যেটা ডক্টর সেলিম জাহান বলেছেন যে ইউএসএ অনেক কিছুই করতে পারত, এবং সবচেয়ে বড় কথা শুনানি হয়েছে পরে, কিন্তু AFL-CIO যখন এই জিনিসটাকে প্লেস করছে তখন ইনফরমেশন গুলো যথেষ্ট গিয়েছিল কিনা, যেটা আমি বললাম যে 2004 AFL-CIO এর কমপ্লেনের পর এক্সপোর্ট প্রসেসিং জোনের অবস্থিত ফ্যাক্টরি গুলাতে যে ম্যাসিভ একটা পরিবর্তন ঘটেছে, কারণ এই পরিবর্তনের বিভিন্ন প্রক্রিয়ার সাথে আমি নিজে সরাসরি বছরের পর বছর কাজ করেছি, তো আমি দেখেছি যে ম্যাসিভ পরিবর্তন হয়েছে, সেগুলোর কোনো কিছুই কিন্তু এই এখানে বিবেচনায় নেওয়া হয়েছে বলে মনে হয় না। দ্বিতীয়ত, যেভাবে আমাদের দেশে ট্রেড ইউনিয়নকে চালু করার শর্ত দেওয়া হয়েছে, আমরা নিজেরা বাংলাদেশের বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতায় জানি যে আমাদের দেশে সেই ধরনের ট্রেড ইউনিয়নিজমের প্র্যাকটিস কিন্তু নাই, এখানে অনেক ক্ষেত্রে সবকিছু পলিটিসাইজ হয়ে যায়, এবং তার ফলে আসলে আমাদের ফ্যাক্টরি গুলো বেশি জটিলতায় পড়বে কিনা, যে ফরম্যাট ট্রেড ইউনিয়নের যে ফরম্যাটটা উন্নত দেশে প্রযোজ্য, আমাদের দেশে সেই ফরম্যাটটা প্রযোজ্য নাও হতে পারে। যেমন আমাদের দেশে যদি ফ্যাক্টরি স্পেসিফিক নির্বাচিত শ্রমিক প্রতিনিধি থাকে সেটা অনেক বেশি কার্যকর, এবং আমাদের দেশে ট্রেড ইউনিয়নিজমের যে যদি আমরা যুক্তরাষ্ট্র বা কোনো উন্নত দেশের মতো ফর্মুলা ফলো করতে চাই সেখানে আমাদের অনেক ক্ষতি হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু ইউএসএর বিবেচনায় আনার দরকার ছিল। একটি প্রশ্ন এসেছিল যে কোনো গোষ্ঠীর স্বার্থে আমাদের দেশের ভেতরে একদল আরেক দলকে দায়ী করতে চাইছেন যে তারা বদনাম করে এইটা বন্ধ করেছে কিনা,
কিংবা ব্যক্তি ব্যক্তি বিশেষের কথা আসছে, হ্যাঁ
যত কম করব তত ভালো, আমরা কে কার প্ররোচনায় বা কোনো কিছুতে হয়েছে কিনা, আলটিমেটলি এটা ইউএসএর প্রশাসন, আমি মনে করি না বাংলাদেশের ভেতর থেকে কেউ বললেই তারা সেটার ভিত্তিতে এটা করেছেন, কাজেই আমরা এই ধরনের আলোচনায় কম যাওয়াটাই আমাদের জন্য ভালো।
ডক্টর সেলিম জাহান, এই যে দ্বিতীয় প্রসঙ্গটি যে ব্যক্তি বিশেষ কিংবা গোষ্ঠী বিশেষের চাপের কারণে, লবিং এর কারণে আমেরিকান সরকার কি এই জিএসপি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে?
আমার মনে হয় যে ডক্টর নাজরীন আহমেদ যেটা বললেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত, এই ব্যাপারটিকে যত কম রাজনীতিকরণ করা হবে ততই দেশের জন্য মঙ্গল, শ্রমিকের জন্য মঙ্গল। চাপ নানান দিক থেকে আসতে পারে, একটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে চাপ আসতে পারে, যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নের কথা ইতিমধ্যেই বলা হয়েছে, তারা চাপ দিতে পারেন, এবং সেই চাপে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিতভাবে, যেহেতু সেটা তাদের দেশীয় চাপ, সে ব্যাপারে মনোযোগী হতে পারে। এখন বাংলাদেশের ভেতর থেকে কোনো চাপ এসেছে কি আসেনি সেই ব্যাপারে নানান রকমের অভিযোগ, প্রত্যাভিযোগ ইত্যাদি হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এটা বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল তো নিশ্চয়ই করছে না, বরং এই যে পুরো ব্যাপারটি এবং যেটার একটা অর্থনৈতিক এবং প্রায়োগিক সমাধান প্রয়োজন এবং প্রায়োগিক সমাধানের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই বিষয়টিকে যে যতই আমরা রাজনীতিকে অরণ করব ততই বিষয়টি ঘোলা হবে, এবং পুরো বিষয়টির যে মূল ধারা এবং মূল কেন্দ্রবিন্দু তা থেকে কিন্তু আমরা সরে যাব। আমার মনে হয় যে এটা কারোর জন্যই মঙ্গলজনক নয়, শ্রমিকের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, এবং আমাদের ভাবমূর্তির জন্যও নয়।
শ্রোতা বন্ধুরা, কল ইন শো হ্যালো ওয়াশিংটন প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের পরের প্রশ্নকর্তা চট্টগ্রাম থেকে সালাউদ্দিন। হ্যালো
সালাউদ্দিন, বলছিলাম বাংলাদেশের চিটাগাং থেকে। আমার প্রশ্ন হলো যে আমেরিকার যুক্তরাষ্ট্র যে অগ্রাধিকার ভিত্তিক পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের যে শুল্ক মুক্ত সুবিধা জিএসপি সুবিধাটা বাতিল করলো কিংবা স্থগিত করলো, সেটা যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বিরাট অসুবিধার সৃষ্টি না হলো, শ্রম অসন্তোষের ভিত্তিতে যে জিএসপি সুবিধা বাতিল করা হলো সেটি যদি ইউরোপেও একই অবস্থা সৃষ্টি করা হয় তাহলে রপ্তানি ক্ষেত্রে যে অসুবিধার সৃষ্টি হবে সে বিষয়টি ব্যাপারে, এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্র যে মানবাধিকারের কথা বলে থাকে সেক্ষেত্রে এখানে লক্ষ লক্ষ শ্রমিক যে বেকার হয়ে পড়বে তার ব্যাপারে আমেরিকা কি ভূমিকা থাকবে না, এটি হলো আমার প্রশ্ন।
ইউরোপ সম্পর্কে যেটুকু আমরা জেনেছি সেটা হলো ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে যে তাদের এই জিএসপি বাতিল করার কিংবা স্থগিত করার সিদ্ধান্ত তাদের তরফ থেকে কিছু নেওয়া হয়নি, কিন্তু যেমনটি ডক্টর সেলিম জাহান বলছিলেন যে জুলাই মাসে এর দ্বারা বসে এ ব্যাপারে হয়তো আলাপ আলোচনা করবেন। তো আমি আবার ডক্টর সেলিম জাহানের কাছে যাচ্ছি যে ইউরোপ থেকে সম্ভাব্য কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে।
আমার মনে হয় যে ইউরোপের ক্ষেত্রে বিশেষত ইউরোপীয় ইউনিয়ন এই ব্যাপারটিকে অনেক গভীরভাবে বিবেচনা করছে। ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক কমিশনার কথাও বলেছেন যে বাংলাদেশ বর্তমানে একটা ভালো অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং যদিও শ্রম আইনের ক্ষেত্রে শ্রমিকের ব্যাপারে নানা সমস্যা আছে, বাংলাদেশে যে সমস্ত ইতিবাচক ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলোকেও তারা প্রশংসা করেছেন এবং তাদের নীতি হচ্ছে যে মূলত বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, দ্বিপাক্ষিক পর্যালোচনার মাধ্যমে এদিকে এগিয়ে যাওয়া এবং সে ব্যাপারে 8ই জুলাই একটি ত্রিমাত্রিক একটা সম্মেলন এবং আলোচনার ব্যবস্থা করা হয়েছে। এবং যেটা আগেও বলেছি যে ইউরোপীয় ইউনিয়ন যদি এই জাতীয় অগ্রাধিকারমূলক ব্যবস্থা স্থগিত করে তাহলে কিন্তু তার যে বৈরী প্রভাব সেটা অনেক বেশি হবে, কারণ ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এই অগ্রাধিকারমূলক ব্যবস্থার মধ্যে পোশাক শিল্পও রয়েছে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইউরোপীয় ইউনিয়ন এই কথাও বলছে যে এই ব্যবস্থাকে আরও উন্নত করতে, শ্রম আইন, কারখানার নিরাপত্তা, শ্রমিকের অধিকার এগুলো করতে যদি বাংলাদেশের কোনো প্রায়োগিক বা অন্য রকমের সাহায্য প্রয়োজন হয় তাহলে ইউরোপীয় ইউনিয়ন তা করতে প্রস্তুত। সুতরাং আমার মনে হয় যে ইউরোপীয় ইউনিয়নের মনোভাব এবং তাদের অবস্থান অনেক বেশি ইতিবাচক এবং সেখানে তাদের যে দায়িত্ব আছে আমদানিকারক হিসেবে সে ব্যাপারে তারা সচেতন। সুতরাং এই ব্যাপারটি যুক্তরাষ্ট্র যে জাতীয় অবস্থান নিয়েছে বা যে জাতীয় ব্যবস্থা নিয়েছে তা থেকে ভিন্নতর।
ডক্টর সেলিম জাহান যে কথাটি বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের মতো জিএসপি এর এই এই অগ্রাধিকারের সুবিধেটুকু যদি স্থগিত করে তাহলে এর মারাত্মক প্রভাব শ্রমিকদের উপর পড়তে পারে। সালাউদ্দিনের দ্বিতীয় প্রশ্ন ছিল ওই বিষয়ে যে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়লে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে। ডক্টর নাজনীন আহমেদ,
আমি ডক্টর সেলিম জাহানের সাথে আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে জিএসপি বাতিল হলে ইমিডিয়েটলি কি হবে। জিএসপি বাতিল হলে যে মার্কেটে পণ্যটি যাচ্ছে সেই মার্কেটে এই পণ্যের দাম বেড়ে যাবে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে বাংলাদেশের পোশাক শিল্প হচ্ছে, বাংলাদেশ এখানে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ এবং সেক্ষেত্রে বাংলাদেশ আবার যে ধরনের পণ্য বা যে ধরনের পোশাক পণ্য রপ্তানি করে সেটা কিন্তু সাধারণ মানুষ বেশি ব্যবহার করে। এই অবস্থায় ইউরোপিয়ান ইউনিয়নের জন্য স্ট্র্যাটেজিক্যালি এটা বুদ্ধিমানের কাজ হবে না যে জিএসপি সুবিধা বাতিল করা, কারণ বাতিল করলে এই পণ্য বা এই পোশাক পণ্যের দাম সেখানে বেড়ে যাবে এবং সেখানে কনজিউমারদের পক্ষ থেকে কিন্তু তার কনজিউমারের জন্য এটা ক্ষতি হবে। সেই জন্যই ডক্টর সেলিম রেহান যেটা বলছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন ভেরি মাচ পজিটিভলি স্ট্র্যাটেজিক একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে কি করে আসলে বাংলাদেশের অবস্থাটা আরো ভালো করা যায় যাতে করে তারা জিএসপি সুবিধা বহাল রেখে মানে স্বল্প মূল্যে এই পণ্যগুলো ইউরোপের মার্কেটে বিক্রি করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আমাদের শ্রমিকের অবস্থাও উন্নত হয়। কাজেই আমি এখানে মনে করি না যে শ্রমিকের অবস্থার ক্ষেত্রে এমন একটা কিছু হবে শ্রমিকের অবস্থা উন্নয়ন করতে গিয়ে যে আমাদের ফ্যাক্টরিগুলো একটা ম্যাসিভ ভাবে বন্ধ হয়ে যাবে এবং সেখানে শ্রমিক বেকার হয়ে পড়বে। যদি সত্যি সত্যি সেটা হয় ডেফিনেটলি মানবাধিকারের বিবেচনায় সেটা ইউএস এর জন্য একটি বিব্রতকর পরিস্থিতি হবে এবং ইউএস এর সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকের অবস্থা উন্নয়নে এগিয়ে আসাটাই সমীচীন হবে। তবে ইউর ক্ষেত্রে আমি মনে করি আপাতত ইউ এই ধরনের আশঙ্কা, আমার ব্যক্তিগত পর্যালোচনায় মনে হয় যে আশঙ্কার কোনো কারণ নাই যে ইউ জিএসপি সুবিধা স্থগিত করবে বা বাতিল করবে, কারণ সেখানে যেহেতু আমাদের তৈরি পোশাক ব্যাপকভাবে যাচ্ছে এবং সেটাই আসলে লক্ষণটা দেখা যাচ্ছে যে তারা বরং এগিয়ে আসছেন কি করে বাংলাদেশের শ্রমিকের অবস্থা উন্নয়নে তারা হেল্প করতে পারেন, অবদান রাখতে পারেন এবং আমরা আশা করছি এটাই তারা কন্টিনিউ করবেন এবং সেই পথ ধরে আসলে আমাদের শ্রমিকের অবস্থার উন্নয়নের ক্ষেত্রে আমাদের নিজেদের প্রচেষ্টা প্লাস তাদের যে সাহায্য সেইটা মিলিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।
শ্রোতারা, হ্যালো ওয়াশিংটন কলিন শো শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা পিরোজপুর থেকে, হ্যালো।
হ্যাঁ, আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা শহর পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিমালি বলছিলাম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর থেকে জিএসটি সুবিধা প্রত্যাহার করে নেওয়ার ঘটনার পরে আমরা লক্ষ্য করছি সারা দেশে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে, বিশেষ করে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে পরস্পরের কপি ছড়াছড়ি রয়েছে দায় চাপানোর জন্য। এর মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে জিএসটি সুবিধা প্রত্যাহার হলে বাংলাদেশের কি বিপদ হতে পারে, এটি স্পষ্ট হয়েছে এবং এর জন্য অন্যের উপরে দায় চাপানোর একটা চেষ্টা। কিন্তু এই যে জিএসটি সুবিধা কেন প্রত্যাহার হলো এবং এর জন্য রাষ্ট্র দায়ী নাকি রাজনৈতিক দলগুলো দায়ী অথবা আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি তা দায়ী, এটি না বুঝেই আমরা পরস্পরের প্রতি দোষারোপ করছি, চাপিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমরা যে আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতি এটা কি বেরিয়ে আসতে পারবো না? এই জিএসটি সুবিধাটা আদায় করার জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্রকে স্থগিত করেছে তা প্রত্যাহার করার জন্য আমরা জাতীয় ঐকমত্য সৃষ্টি করে চেষ্টা করতে পারছি না কেন?
ডক্টর সেলিম জাহান, তিনি মূলত সরকারি বাংলাদেশে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে পরস্পরের উপর একটা দোষ চাপানোর প্রবণতা আমরা লক্ষ্য করছি এবং জাতীয় বিষয়গুলোতেও যে ঐকমত্যের অভাব দেখছি সেই বিষয়টির উপর তিনি আলোকপাত করেছেন এবং প্রশ্ন করেছেন যে এইরকম একটা সুবিধে আদায়ের জন্যে আমরা অর্থাৎ বাংলাদেশের মানুষরা কি একত্রিত হতে পারেন না। ডক্টর সেলিম জাহান, আপনার মন্তব্য?
এটি একটি অত্যন্ত সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে এই অগ্রাধিকারমূলক ব্যবস্থা প্রত্যাহার করা বা এটাকে স্থগিত করার ফলে যে বিরাট একটা বৈরী একটা মানে ব্যবস্থা বা বৈরী একটা প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে তা কিন্তু নয়। এটার ফলে যেটা হবে, এক নম্বর হচ্ছে যে যা ভাবমূর্তি নষ্ট করার কথা বলা হয়েছে, দু নম্বর হচ্ছে যে ভবিষ্যতে যারা বাইরে থেকে বিনিয়োগ করবেন তারা হয়তো দ্বিতীয়বার চিন্তা করবেন, যে বিষয়টিকে তলিয়ে দেখতে চেষ্টা করবেন ইত্যাদি। সুতরাং এই ব্যাপারটি যে একটা আশঙ্কাজনক অবস্থা তা কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যেটাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং এই রাজনীতিকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পরস্পরের প্রতি দায় চাপানো, পরস্পরের প্রতি দোষ চাপানোটাই বড় হয়ে দেখা গেছে। কে দায়ী কে দোষী এটা নিয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছে। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে দেশীয় বা জাতীয় স্বার্থ, দেশীয় বা জাতীয় ব্যাপার যেগুলো বাংলাদেশের জন্য জনগণের জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে একটি সম অবস্থান না নিয়ে, একটি একক অবস্থান না নিয়ে আমরা দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত অবস্থান নিচ্ছি এবং সেই অবস্থানের মূল ব্যাপারটি হয়ে যাচ্ছে অভিযোগের সুর। সেটাতে একদিকে যেমন আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অন্যদিকে হচ্ছে যে আমরা একটা একক অবস্থান নিয়ে আমাদের প্রতিপক্ষের সঙ্গে এটার বোঝাপড়া করতে পারছি না। এটা নিতান্ত দুর্ভাগ্যজনক এবং বর্তমান অগ্রাধিকারমূলক ব্যবস্থার ক্ষেত্রে এটা বারবার প্রতীয়মান হচ্ছে যে এই জাতীয় ব্যাপারটি আমরা করছি। এটার জন্য প্রয়োজন হচ্ছে যে গণতান্ত্রিক সংস্কৃতির একটা পরিবর্তন এবং সেটার জন্য সুশীল সমাজ, জনগণ এদের চাপের মুখে এবং এদের দাবির মুখেই সেই সংস্কৃতি আমার মনে হয় পরিবর্তিত হতে পারবে। কবে কখন আমার জানা নেই, আমি সবসময় আশা করি যে ভবিষ্যতে এই সংস্কৃতির একটা পরিবর্তন হবে।
ডক্টর নাজনীন আহমেদ,
আমি সেলিম জাহানের শেষ কথাটি ধরে ওই বলতে চাই যে আসলে আমরা সবসময় আশা করি যে শুধু এই একটি বিষয় নয়, অন্যান্য আমাদের যে রাজনৈতিক ও বিভিন্ন বিষয় আছে সেখানে একে অন্যকে দোষারোপ না করে একটা কনসেনসাসে এসে আমরা সেই আমাদের রাজনৈতিক নেতারা সেই দৃষ্টান্ত স্থাপন করবেন যে তাদের রাজনৈতিক যে আচরণ হওয়া উচিত সেটা তারা করবেন, এই আশাই আমরা সবসময় করি। আমরা আজকে যদি এই জিএসপি সুবিধা কার অভিযোগে কার কারণে বন্ধ করলো সেই আলোচনায় না গিয়ে অন্তত তারা যদি এইটুকু আলোচনায় আসতেন যে এই অবস্থায় সরকারের বা মানে বর্তমান পরিস্থিতিতে ব্যর্থতাগুলো কোন জায়গায় এবং সেটা দূর করার জন্য কিভাবে কাজ করা যায়, এবং আমি মনে করি যে বিরোধী দলও যদি এই রেমিডিটা দিতেন যে পন্থায় গেলে বাংলাদেশ এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবে, আমি তাহলে বুঝতাম যে সত্যিকারভাবেই তারা দেশের পক্ষে মানুষের জন্য কথা বলছেন। কার অভিযোগে কোথায় গেল সেটার চেয়ে সমাধানটা কারা কিভাবে দিচ্ছেন আমার মনে হয় জনগণ সেটাই বেশি দেখতে চায় এবং সেটাই আমরা আশা করি রাজনীতিবিদদের কাছ থেকে।
আমাদের হাতে আরো কিছুটা সময় আছে, এই মুহূর্তে ফোন কল আমরা পাইনি আর নতুন করে, কাজে এই মিনিট দুয়েক বোধহয় আমরা সময় নিতে পারবো, দুই থেকে আড়াই মিনিটের মধ্যে। তো আমরা আপনাদের দুজনের কাছ থেকেই এই ব্যাপারে একটি উপসংহার আহ্বান করছি। ডক্টর সেলিম জাহান,
উপসংহার খুব সংক্ষিপ্ত। আমরা জানি যে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে যে প্রজ্ঞাপনের মাধ্যমে, তারপরেও 60 দিনের মধ্যে এটি বাস্তবায়িত হবে না, তো সুতরাং 60 দিনের মধ্যে আমাদের জগ্রাধিকারমূলক যে ব্যবস্থা সেটি বহাল থাকবে, তারপরে আগামী বছরে সম্ভবত এটি পুনর্বিবেচিত হবে, এটাকে আবার পুনরীক্ষণ করে দেখা যাবে। তো এর মধ্যে যাই হোক না কেন, আমরা আশা করব যে আমাদের শ্রম আইন এবং শ্রমিকের অধিকার সম্পর্কে আরও জোরদার ব্যবস্থা নেওয়া যাবে। আমরা আশা করব যে যারা শ্রমিকের অধিকারকে লঙ্ঘিত করেছে, যারা শ্রমিকের জীবনকে বিপন্ন করেছে, সেই সমস্ত মালিক বা সংশ্লিষ্ট পক্ষ তারা যদি দোষী প্রমাণিত হয় তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং শেষত দেশের স্বার্থ এবং দেশের ভাবমূর্তিকে সামনে রেখে আমরা সবাই একত্রিতভাবে, এককভাবে, অনপেক্ষভাবে এবং একটি সমমনা সম্পন্ন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাব।
আপনাকে ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ।
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে জিএসপি সুবিধা ফিরে পাবো বা না পাবো তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমার শ্রমিকের অবস্থা উন্নত করতে হবে, কারণ এইভাবে আমরা একটা দীর্ঘদিন আমরা চলতে পারবো না। আজকে জিএসপি, কালকে ইনভেস্টমেন্টের উপরে প্রভাব পড়বে, পরশু আরেকটা আসবে। সুতরাং আমাদেরকে আমাদের শ্রমিকের অবস্থা, কারখানার অবস্থা, আমাদের কম্পিটিটিভনেস যথাযথভাবে বজায় রেখে এই অবস্থাগুলো উন্নত করে আমরা একটা বেটার কান্ট্রি, বেটার একটা সিচুয়েশনে পৌঁছাতে চাই, সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। তার মধ্য দিয়ে যদি ইউএসএ সবকিছু বিবেচনা করে আবার জিএসপি সুবিধা বহাল করে ভালো, যদি নাও করে আমরা যদি কম্পিটিটিভ থাকি, কারণ জিএসপি সুবিধা কালকে দিয়ে দিল, আমি কি আমার শ্রমিকের শোষণ করে আমি আবার তাকে বঞ্চনা করে কম দামে জিনিস আমি রপ্তানি করব? ডেফিনেটলি না। আমি যদি তাই না করি, আমি যদি কম্পিটিটিভ হই এবং আমি যদি শ্রমিকের অধিকার রক্ষায় অধিক ইনভেস্ট করি, আমার মনে হয় যে আমরা সেটা দিয়েই টিকে যেতে পারব।
ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে প্রান্তিক পর্যায়ে রয়েছি। ডক্টর সেলিম জাহান এবং ডক্টর নাজনীন আহমেদ, আপনাদের অজস্র ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দিয়ে আপনাদের মন্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যালো, হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।